মুবল্লিগ হব সুন্নতে রো, খুব চর্চা করব সুন্নতে রো, দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার পরপর দুরূদ শরীফ পাঠ করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফ পড়লাম, বিভিন্ন সময় মিলাদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কখনো পাঠ করি ইয়া নবী সালাম আলাইকা, কখনো পাঠ করি মুস্তফা জানে রহমত পে লাখ সালাম। এক এক সময় আমরা এক এক দুরূদ শরীফ পাঠ করি। এই যে দুরূদ শরীফ যে পাঠ করছি, মিলাদ শরীফ যে পাঠ করছি, এটা কেন পাঠ করি আমরা? এটা কি কোনো পীর সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন? এটা কি কোনো মুফতি সাহেব নির্দেশ দিয়েছেন? এটা কি কোনো আলিম সাহেব নির্দেশ দিয়েছেন? রাষ্ট্রের প্রধান, সমাজের প্রধান, কুরআনুল করিম থেকে যদি আমরা জানতে চাই, হে কুরআনুল করিম, তুমি আমাদেরকে বলো আমরা কেন দুরূদ শরীফ পাঠ করব, আমরা কেন আমার নবীকে সালাম পেশ করব, আমরা কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সানাখানি করব। তো কুরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ইমানদারগণ, তোমরাও ওই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো সম্মানের সাথে। আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এবং সর্বশেষ কি শব্দ চয়ন করেছেন আল্লাহ তাআলা, ইরশাদ করেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পেশ করো সম্মানের সাথে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার মন বলে সবচাইতে উত্তম শব্দ কোনটা, উত্তম পদ্ধতি কোনটা, উত্তম অবস্থা কোনটা, সেই অবস্থার মাঝে থেকে আপনাকে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দরুদ শরীফ আমরা শুনলাম আল্লাহ তাআলার নির্দেশ, এজন্য আমরা পড়ি। ফায়দা কি? কারণ ফায়দা ছাড়া তো আমরা কোনো কাজ করি না। ফায়দা হচ্ছে এই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রসুলে আকরাম নূরে মুজাসসাম, রসুলে মুহতাসাম, হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। আমার নবী মুসাফা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি নবীর সাথে মুসাফা করতে চাই? শুনুন হাদিসে কারিমা, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। এখন অনেকে চিন্তা করতেছেন, হুজুর কি বলে, 100 বার দুরূদ শরীফ পড়বো তাহলে জাহান্নাম থেকে মুক্ত, নামাজ রোজা কিছু দরকার নাই, 100 বার দুরূদ শরীফ পড়ুম জান্নাতে চলে যাও। অনেকে ক্রিটিক্যাল প্রশ্ন আসে না? আসলে বিষয়টা হচ্ছে এই ভাই, যখন আপনি দুরূদ শরীফের অভ্যস্ত হবেন, তো আল্লাহ তাআলা আপনার ভিতর এমনই অনুপ্রেরণা সৃষ্টি করবে যার ওয়াসিলাতে আপনার কাছ থেকে সকল প্রকার বেহায়াপনা গুনার অভ্যাস দূর হয়ে যাবে। আমরা দুরূদ পড়ব না ছাড়ব? আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী হচ্ছে ওই সংগঠন যে প্রতি মুহূর্তে বয়ানের পূর্বে বয়ানের মাঝে বয়ানের শেষে সব সময় বলা হয় দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। কেন? এটা এমন একটি ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, তথাপি উৎসাহের জন্য আরো আরজ করছি, প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এসেছে যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে জিজ্ঞাসা করলেন, হে মৌমাছি, তুমি মধু কিভাবে বানাও? কারণ তুমি তো বিভিন্ন ফুলের রস সংগ্রহ করো, কোনটা তিতা, কোনটা পানসে, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, বিভিন্ন রসের ফুলের রস বিভিন্ন ধরনের। আপনারা কি কোনদিন তিতা মধু খেয়েছেন? টপ, ঝাল, পানসে, তো সব মধু তো সংগ্রহ করে মৌমাছি বিভিন্ন ফুল থেকে, কিন্তু প্রকার তো একটাই আসে, মিষ্টি, ঠিক না? সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে যখন জিজ্ঞাসা করলো, মনে রাখবেন এই কথাটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে, এর মানে এটা না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, বরং এর অর্থ হচ্ছে এটা, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করে উম্মতে মুহাম্মদীকে, দুনিয়ার মানুষকে সেটা জানিয়ে দেন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জ্ঞান দান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তার মাহবুবকে কোরআন শিখিয়েছেন। আমাকে বলেন তো, কোরআনের মধ্যে আদি থেকে অন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আছে কি না? আছে তো। শুরুতে কি হয়েছে, এখন কি হচ্ছে, কিয়ামতে কি ঘটবে, সবকিছু কোরআনের জ্ঞানে আছে কি না? তো যদি কোরআন থেকে থাকে তাহলে আমার নবী জানবে না কেন? আমার কথার অর্থ কি বুঝতে পারতেছেন আপনারা? তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৌমাছিকে জিজ্ঞাসা করলো, মৌমাছি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাড়ি থেকে, বাসা থেকে বাগানে যাই, সেখানে গিয়ে মধু সংগ্রহ করি, এই সংগ্রহের মাঝে, যাওয়া আসার মাঝে আল্লাহ তাআলা আমাকে একটি তাসবিহ শিখিয়েছেন, ওই তাসবিহ আমি যখন পাঠ করি, ওই তাসবিহর সদকায় আমার সংগৃহীত ঝাল, টক, পানসে সবকিছু মধুতে পরিণত হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই তাসবিহ হচ্ছে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করা। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন যে একটা মৌমাছি যদি তার সংগৃহীত সম্পদকে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে মধু বানাতে পারে, মিষ্টি বানাতে পারে, তো আমরা যারা নবীর উম্মতি আছি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, একাগ্রতা কম, বিভিন্ন কিছু মিলে যায়, লোক দেখানো মাশাআল্লাহ বলবে, মারহাবা বলবে, আরে হুজুর পাক্কা, একেবারে নামাজ পড়তে পড়তে পাগড়ি বান্ধে বড় বড়, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা থাকে না, পাগড়িটাও সুন্দর না হইলে কেমন বলবে মানুষ, নামাজের মধ্যে প্রথম কাতারে নামাজ পড়ি, যদি আজকে দেরি হয়ে যায় মানুষ কি বলবে, আল্লাহ কি বলবে, এদিকে আমাদের চিন্তা নাই, আমাদের মেজরিটি চিন্তা কি, মানুষ কি বলবে, তার মানে বিভিন্ন সমস্যা আছে, কিন্তু কিন্তু এই সমস্যার সাথে যদি আমরা দুরুদ পড়ি, আল্লাহ তাআলার দয়াতে হয়তোবা এই দুরুদের সদকায় আমাদের টুটা ফাটা ভাঙা চূড়া ইবাদত মধু হয়ে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহ, সাল্লু আলাল হাবিব অর্থ হচ্ছে নবীর প্রতি দুরুদ পড়ুন। আপনারা হয়তো মাদানী চ্যানেলে শুনেন সাল্লু আলাল হাবিব, এটার বাংলা অর্থ হচ্ছে নবীর প্রতি দুরুদ পড়ুন, হাবিবের প্রতি দুরুদ পড়ুন। যখন বলা হবে সাল্লু আলাল হাবিব, আমরা কি পাঠ করব, দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি বা সাল্লাল্লাহু আলাইহি, যেটা পারেন আপনারা পারেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। ডিসেম্বরে যে আমরা চোখে চুমু দিলাম অনেকে, ফায়দা কি? ফায়দা ছাড়া আমরা কোনো কাজ করি না, রেজাল্ট থাকতে হবে, রেজাল্ট না হলে কোনো কাজ, বাস্তবিক কথা। যদি আমরা জানতে চাই আমরা কেন চুমু দেব, যে আয়াতটা আমি পাঠ করেছি কিছুক্ষণ পূর্বে, এই আয়াতের তাফসির করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আশ-শাফি রহমতুল্লাহ তাআলা আলাই তাফসিরে জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারককে শোনার পর যে ব্যক্তি চুমু দিয়ে দুরূদ শরীফ পাঠ করে চোখে লাগাবে তার চোখের জ্যোতি দূরীভূত হবে না। যে নবীর নাম শুনে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমি তাকে সাথে করে জান্নাতে যাব। এটা লাভ না ক্ষতি? করলে ফায়দা না ফায়দা সারা আছে? অতএব আমরা করব না ছাড়ব? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা বয়ান শুনছিলাম মুবাল্লিগে দাওয়াত সামির কাছ থেকে কিছুক্ষণ পূর্বে পিতা মাতার অধিকার সম্পর্কে। তার পূর্বে বয়ান শুনেছি আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে। এখন আমরা যে বয়ানটি শুনব এটা একটু ব্যতিক্রম, আর সেটা হচ্ছে পিতামাতার দায়িত্ব কি। আমরা এখানে মেজরিটি আছি পিতা এবং মাতা। আমরা সবসময় বয়ান শুনি যে খালি পিতামাতার খেদমত করতে হবে, কিন্তু পিতামাতারও তো একটা দায়িত্ব আছে, কি বলেন? আছে না? পিতামাতা যদি দায়িত্ব পালন না করে তাহলে সন্তান তো খেদমত করবে না। আসুন আজকে পিতামাতার দায়িত্ব সম্পর্কে আমরা কিছু বয়ান শুনব। প্রিয় ইসলামী ভাইরা, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তিনি লিখেছেন, যা রওজাতুর রায়াহিন নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা শায়খ কিরমানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আশিকে রসুল ছিলেন। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই এর একজন মেয়ে ছিল, যিনি ছিল অত্যন্ত সুশ্রী সুন্দর, পাশাপাশি নেককার ও পরহেজগার ছিল। যখন বিবাহের সময় হল তখন বাদশার পক্ষ থেকে ওই দেশের রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী তৎকালীন সময় ছিল বাদশা, বাদশার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলো, কিন্তু আল্লামা কিরমানি রহমাতুল্লাহ তাআলা আলাই সাথে সাথে বাদশার বিবাহের প্রস্তাবকে গ্রহণ করলেন না। দেখেন প্রিয় ভাইরা, আমার মেয়ের যদি প্রস্তাব প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসে আমরা কি করব? কিন্তু সুবহানাল্লাহ, কুরবান যান, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা দুনিয়ার কোন সম্পদের দুনিয়ার কোন ক্ষমতার পিছনে নয়, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজার জন্য তাদের সন্তানদেরকেও সেইভাবে তৈরি করেছেন। আল্লামা কিরমানি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বললেন, আপনি আমাকে তিন দিন সময় দিন। তখন তাকে তিন দিন সময় চেয়ে নিলেন এবং তাকে সময় দেওয়া হলো। এরই মধ্যে মসজিদে মসজিদে আল্লামা কিরমানি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি ঘুরতে লাগলেন এবং উপযুক্ত নেককার যুবকের সন্ধান করতে লাগলেন। এক যুবকের প্রতি তার দৃষ্টি পড়ল, যে যুবক সুন্দরভাবে নামাজ আদায় করছিল। শায়খ কিরমানি রহমাতুল্লাহ তাআলা আলাই তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি বিয়ে হয়েছে? সে বলল, না। অতপর জিজ্ঞাসা করলেন, বিয়ে করতে চাও? কনে কোরআন মসজিদ তেলাওয়াত করে, নিয়মিত নামাজ পাঠ করে, সুন্দর, নেক চরিত্রের অধিকারিণী। এ কথা বলার পর ওই যুবক ছেলেটি বলল, আমার সাথে কে সম্পর্ক করবে? হযরতে সাইয়্যিদুনা শায়খ কিরমানি রহমতুল্লাহ বললেন, আমি করব। এই নাও কিছু দিরহাম রাখো, কিছু টাকা দিরহাম আল্লামা কিরমানি রহমতুল্লাহ তাআলা ওই ছেলেকে দিলেন। দিয়ে বললেন, এক দিরহাম দিয়ে রুটি কিনবে, এক দিরহাম দিয়ে তরকারি কিনবে, আর এক দিরহাম সুগন্ধি নিবে। এভাবে সাইয়্যিদুনা শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাইহি নিজের নেককার মেয়ের বিবাহ ওই যুবকের সাথে পড়িয়ে দিল। যখন নববধূ বরের ঘরে আসলো তখন দেখলো যে পানির পাত্রের উপর একটি শুকনো রুটি রাখা আছে। ওই ঘরের মধ্যে কি আছে? একটা শুকনা রুটি। ওই মেয়ে আল্লামা কিরমানি রহমতুল্লাহ তাআলার মেয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? তো বলল, এটা হচ্ছে শুকনো রুটি। তখন বলা হলো, এটা গতকালকের বাসি রুটি, আমি ইফতারি করার জন্য রেখেছি। এ কথা শুনে আল্লামা কিরমানি রহমতুল্লাহ তাআলার মেয়ে দাঁড়িয়ে গেল এবং ঘর থেকে বের হয়ে ফিরে যেতে লাগলো। তা দেখে বর বলল, আমি জানতাম যে সাইয়্যিদুনা শায়খ কিরমানি রহমতুল্লাহ শাহজাদী আমার মতো গরিব মানুষের ঘরে থাকবে না। তখন তার মেয়ে আল্লামা কিরমানি রহমতুল্লাহ মেয়ে বলতে লাগলো, আরে আমি আপনার দারিদ্রতার জন্য না, বরং আমি আশ্চর্য হচ্ছি আমার বাবার প্রতি যে আপনাকে আমার বাবা কিভাবে তাকওয়াবান মনে করলো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ওয়ালা মনে করলো যে আপনি রুটি রেখে দিয়েছেন খাবারের জন্য। তখন তার মেয়ে বলতে লাগলো, হয় রুটি এই ঘরে থাকবে নয়তো আমি থাকব। তখন সাথে সাথে ওই যুবক ছেলেটি ওই রুটিটাকে দান করে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আসলে এটা ছিল অনেক বড় তাকওয়াবান ব্যক্তিদের অবস্থা, যে এক বেলা খাবার খেত, দ্বিতীয় বেলা খাবারের জন্য তারা রাখত না, তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি। আজকে আমি যে বয়ান করছি, আমিও আমার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে 15 দিন মাসের খাবার রেখে দিয়েছি, এটা বর্তমান সিচুয়েশন হয়ে গিয়েছে। কিন্তু একটা সময় ছিল তিনারা এইভাবে নিজেদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং নিজের সন্তানদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, যেমন ছিলেন আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাই, ঠিক তেমন তার মেয়েকে প্রস্তুত করেছেন। কিন্তু আজকে আমরা আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় কিংবা আমার ছেলেকে বিবাহ করানোর সময় আমরা কোনটা খুঁজে থাকি? আমরা কি দিনদার খুঁজি, তাকওয়াবান খুঁজি, নামাজি খুঁজি, না টাকা খুঁজি, ক্ষমতাবান খুঁজি, প্রভাবশালী খুঁজি? এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের নেকি দ্বারা তার সন্তান এবং তারও সন্তান তারও সন্তানের সংশোধন করে দেন, আর তার বংশ এবং তার প্রতিবেশীদের মধ্যে তাকে নিরাপত্তা দান করেন, আর তারা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা এবং নিরাপত্তা থাকে। আমাদের সমাজ সন্তানের শিক্ষা দীক্ষার বিষয়ে খুবই উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। সম্ভবত এই কারণ হলো যে পিতামাতা স্বয়ং প্রশিক্ষিত নয়, যারা নিজের শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞ, আর প্রশিক্ষণের মুখাপেক্ষিত হবে তারা অপরকে কিভাবে শিক্ষা প্রদান করবে। তাই যখন এই স্বাধীন মানসিকতার পিতামাতার কন্যাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে, তখন পিতামাতা এই বিষয়ে প্রাধান্য দেয় যে পাত্র ধনী, বিভিন্ন দুনিয়াবি জ্ঞান বিজ্ঞানের ডিগ্রিধারী, আধুনিক পরিবারের সন্তান কিনা, চাই তো নামাজ এক ওয়াক্ত না পড়ুক, যদিও বা ফাসিক ফাজির হোক, প্রকাশ্য গুনাহগার হোক না কেন, হারাম উপার্জনকারী হোক না কেন, লোকদের ধোকা দেওয়ার প্রসিদ্ধ হোক না কেন, দিনের প্রয়োজনীয় মাসআলা মাসাইল না জানুক, মোট কথা বেআমলির পরিপূর্ণ নমুনাই হোক না কেন, আর যদি কেউ এমন ছেলেকে বিবাহের পরামর্শ দেয় যে যার আয় সামান্য যদিও বা 100% হালাল রয়েছে, স্ত্রীর অধিকার আদায় করতেও সক্ষম, মুত্তাকি, পরহেজগার, দিনদার, জ্ঞান ও আমলদার, লজ্জাশীল, সুন্নতের অনুসারী, খোদা ভীতু ও ইশকে মুস্তফার দৌলত পরিপূর্ণকারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কারি, মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত, এর সম্পর্কে বিভিন্ন ধরনের বাক্য লাভ করা হয়ে থাকে যে আরে একে বিয়ে করলে তো আমার মেয়ে না খেয়ে মরবে, ঘরে তো বন্দি করে রাখবে, মাথা থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে রাখবে, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, উত্তম মা বাবা কখনো এরূপ অজ্ঞতা ও মূর্খতা করবে না, বরং তারা তো নিজের বোন ও কন্যার জন্য সর্বদা দিনদার ব্যক্তিদেরকে খুঁজবে। হ্যাঁ হ্যাঁ, আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাসূল আকরাম নূরে মুজাস্সাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1086 নম্বর হাদিসে ইরশাদ ফরমান, যখন তোমাদের ওই ব্যক্তি বিবাহের বার্তা পাঠায় যে যার ধার্মিকতা ও চরিত্র তুমি পছন্দ করো তবে বিয়ে দিয়ে দাও, যদি তা না করো তবে জমিন ফিতনা এবং দীর্ঘ ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম পিতা মাতার সম্পর্কে এবং সন্তানের বিবাহ দেওয়া সম্পর্কে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতে কারিমা ইরশাদ করলেন, কো আং ফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে ও নিজের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো, তখন সাহাবাই কেরাম আলী মুরিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজের পরিবারবর্গকে কিভাবে আগুন থেকে বাঁচাতে পারি? তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাদেরকে এই কাজের আদেশ দাও যা আল্লাহ তাআলা পছন্দ করে, সেই কাজ করা থেকে নিষেধ করো যা আল্লাহ তাআলার অপছন্দনীয়। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সন্তানের তিনটি অভ্যাস শিক্ষা দাও। নাম্বার এক, নিজের নবীর ভালোবাসা। নাম্বার দুই, আহলে বাইতের ভালোবাসা। আর নাম্বার তিন, কোরআনে পাকের শিক্ষা। প্রিয় ইসলামী ভাইরা, প্রতিটি পিতার উপর ওয়াজিব হচ্ছে সন্তানকে তিনটি বিষয় শিক্ষা প্রদান করা। এক নাম্বার হচ্ছে নবীর ভালোবাসা, নাম্বার দুই হচ্ছে নবীর পরিবারের ভালোবাসা, আর নাম্বার তিন হচ্ছে কোরআনুল করিমের শিক্ষা। আজ কি আমি আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে এই তিনটি বিষয় শিক্ষা দিচ্ছি? আজকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে, কিভাবে হাসিল করতে হবে, নবীকে ভালোবাসার গুরুত্ব কি রয়েছে আমি কি আমার সন্তানকে শিখাই? কেননা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত কিছু চাইতে আমাকে ভালো না বাসবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আপনি হাকিকি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীকে অনুসরণ করেন, আল্লাহ তাআলার কাছে আপনার জান্নাত চাইতে হবে না। জো গোলামে মুস্তাফা হে সারে জাহান উনকি গোলাম হে। হাকিকতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিল, হাকিকি গোলাম ছিল। এজন্যই তো সুবহানাল্লাহ, যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছে, গিয়ে বলল ওই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীগুলোকে, আমরা এসেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তোমরা এই জঙ্গল থেকে বের হয়ে আমাদের জন্য বসবাসের উপযুক্ত জায়গা করে দাও। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম সাথে সাথে ওই হিংস্র প্রাণীগুলো বের হয়ে আমাদের জন্য জায়গার বসবাসের উপযুক্ত করে দিল। আরে যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সেই কথাকে অনুসরণ করে আউলিয়ে কেরাম এসেছে, যখন খাজা পিয়া হিন্দমিনে এসেছে, এসে যখন অজয় পাল তার উপর জাদু করল, অতপর অজয় পাল চলে গেল, খাজা পিয়া জুতাকে হুকুম দিলেন যাও অজয় পালকে ধরে নিয়ে আসো, তখন জুতা সাথে সাথে গিয়ে অজয় পালকে প্রহার করতে করতে নিয়ে আসলো। যখন খাজা পিয়া আনাসাগরের পানিকে লোটার ভিতর প্রবেশ করালো, হুকুম দিল সাথে সাথে আনাসাগরের পানি লোটার ভিতর প্রবেশ করলো, কারণ খাজা পিয়া ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। আরে যখন বাবা শাহজালাল ইয়ামিনী ইয়ামেন থেকে সফর করতে করতে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসলো, সুরমা নদীর উপর যখন জায়নামাজ বিছিয়ে দিল, পানিকে হুকুম দিল, পানি সবাইকে তখন জায়নামাজ পার করিয়ে দিল। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন, হাকিকতে তারা আল্লাহর নবীর গোলাম ছিল, এজন্য সৃষ্টিকুল তাদের গোলাম ছিল। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা আমার মহাব্বত তোমার সন্তানদেরকে শিখাও। আমি পিতা, আমি কি আমার সন্তানকে নবীর মহাব্বতকে শিখিয়েছি কি না? যদি আমি না শিখিয়ে থাকি তাহলে আমি ওয়াজিবকে তরক করেছি। আমার উপর ওয়াজিব হচ্ছে, অবদারিত হচ্ছে, আমি আমার সন্তানকে আমার নবীর মহাব্বতকে শিখাবো। দ্বিতীয়ত, নবীর আহলে বায়তের পরিবারের মহাব্বতকে আমি শিক্ষা দিব। আর তৃতীয়ত হচ্ছে কোরআনুল করিমকে শিখাবো। প্রিয় ইসলামী ভাইরা, শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। তানবিউল গাফিলিন কিতাবে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়েদুনা আবু হাফস রাহমাতুল্লাহ তাআলার নিকট এক ব্যক্তি আসলো এবং বলতে লাগলো, আমার সন্তান আমাকে মেরেছে, আমার সন্তান আমাকে মেরেছে, আমার ছেলে আমাকে মেরেছে। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ছেলেও কি পিতাকে মারতে পারে? জি হা, এমনই হয়েছে। সাইয়েদুনা আবু হাফস রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি কি তাকে ধর্মীয় জ্ঞান ও আদব শিখিয়েছেন? সে বলল না। তিনি জিজ্ঞাসা করলেন, কোরআনুল কারীমকে শিখিয়েছেন? সে বলল না। অতঃপর জিজ্ঞাসা করলেন, তবে সে কি করে? তখন ওই পিতা বলল, ক্ষেত খামার করে। সেইদিনা আবু হাফস রহমতুল্লাহ আলাইহি বললেন, জানেন কি সে আপনাকে কেন মারল? সে বলল না। তিনি সংশোধনের উদ্দেশ্যে কড়া ভাষায় বললেন, সম্ভবত সে সকালবেলা গাদার উপর আরোহণ করে যখন ক্ষেতের দিকে যাচ্ছিল, সার তার আগে, কুকুর তার পিছনে ছিল, কোরআন পাক তো সে পড়তে পারত না, কিছু রুহানিয়ত নসিব হতো না, বাস এভাবেই উদাসীন ভাবে কিছু গুনগুন করছিল। এমন সময় আপনি তার সামনে চলে আসলেন। সে ভাবল যে সারের সামনে প্রতিবন্ধক এবং তার সরানোর জন্য মাথায় কোনো কিছু দিয়ে জোরে মেরে দিলেন। আপনি শুকরিয়া জ্ঞাপন করুন যে আপনার মাথা ফেটে যায়নি, কারণ আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেননি। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই আমাদের সমাজের দিকে আমরা যদি তাকাই, চারদিকে কিন্তু এই পরিবেশ দেখা যায় যে সন্তান পিতার অধিকারকে আদায় করছে না, মায়ের অধিকারকে আদায় করছে না, মা বৃদ্ধ হয়ে গেল তখন মার অধিকারকে আদায় করছে না। আজকে তো আমাদের তথাকথিত আধুনিক সমাজ আজকে এদিকে চলে যাচ্ছে যে টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, গাড়ি আছে, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক না? কারণ কি, কোথায় কারণ বলুন তো দেখি। একটা মা আর বাবা, এই মা বাবার স্বপ্ন ছিল তার সন্তানকে বড় করা, কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, বড় করে কত কিছু হয়েছে, কিন্তু সেই বাবা মাকে কি করা হয়, বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, এর মূল কারণ হচ্ছে আমি পিতা হয়ে আমি আমার সন্তানের অধিকারকে সঠিকভাবে আদায় করিনি। আমি আমার সন্তানকে দুনিয়াবি ডিগ্রি অর্জন করিয়েছি ঠিকই, কিন্তু আমি তাকে শিক্ষা দেইনি যে পিতার হক কিভাবে আদায় করতে হয়। আমি তাকে শিক্ষা দেইনি মায়ের গুরুত্ব কি রয়েছে। আমি তাকে শিক্ষা দেইনি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের হুকুম কি রয়েছে। আমি তাকে শিক্ষা দেইনি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম কি রয়েছে, ঠিক না ভাই? আপনার সন্তান আজকে দেখে চুপি চুপি তাকিয়ে আছে, আপনি আপনার মায়ের সাথে কেমন আচরণ করছেন? আপনি যেমন আচরণ করছেন ঠিক তার চাইতে খারাপই অবস্থা হবে। আপনার সন্তানকে মাস্টার্স পাস করিয়েছেন, আপনি আপনার সন্তানের ওয়াজিব কি আপনি আদায় করেছেন? কিয়ামতের দিন আজকে যেই সন্তানের ভালোবাসার জন্য আপনি টাকা উপার্জন করছেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরোধিতা করবে। বেপর্দা নারীর অভিভাবককে দাইয়ুস বলা হয়, আর দাইয়ুস হচ্ছে যার জন্য জান্নাত হারাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।